12ই নভেম্বর 2015 আন্দরকিলা জামে মসজিদ চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ ইসলামী বায়ান পেশ করবেন কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকতুল আলী।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تركتكم على مثل البيضاء ليله كنهاره. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم میں قسمت والا بندرا ایمان والا ہے اسلام والا ہے نبی والا ہے اللہ والا ہے کپال بھالو تھکلے سے اللہ کے مانے کپال بھالو تھکلے سے رسول اللہ صلی اللہ علیہ وسلم کے محبت کرے بھالو ویسے کپال بھالو ہلے سنت زندگی نصیب ہے بڑو کپال بیپار নমরুদের কাজ না ইমানের কদর করা আল্লাহর কদর করা, আবু লাহাবের কাজ না নবীর কদর করা। এ যারা কদর করতে পারছেন তো কোথার থেকে কোথায় পৌঁছে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, সুদূর হাবাসা থেকে আসছিলেন কিন্তু ইমানের বরকতে আর রসুল্লাহ সাল্লাহ মহব্বতের বরকতে আল্লাহ পাক এমন চমকায় দিছে যে কেয়ামত পর্যন্ত তমাম গাউস আবদালরা একত্রিত হলে হযরত বিলাল রাদিয়াল্লাহুর পায়ের ধুলার সমান হওয়া সম্ভব হবে না। খুদ না তেজ রাহ পর আরো কে হাতি বন গয়ে, কে নজর থি জিসনে মুর্দু কো মসিহা কর দিয়া। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর যারা পাইছে, স্নেহ মহব্বত যারা পাইছে, আদর যত্ন যারা পাইছে, তালিম তরবিয়ত যারা পাইছে, আল্লাহর কসম রাজা বাদশাহদের চেয়েও তাদের মর্তবা বড় হয়ে গেছে। রাজা বাদশাহদের চেয়েও বড় মর্তবা। ভারতে এক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, আরেফে কামিল ছিলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে ভাই মুসলমান, যে ভালো মুসলমান হো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠো বসো, তাদের সিনাতে আল্লাহর মহব্বত, সর্বদা আল্লাহর মহব্বতের আগুনে যারা জ্বলতে পুড়তে থাকে এরকম কোন আল্লাহ ওয়ালার সঙ্গে উঠো বসো, সম্পর্ক কায়েম করো। কারণ এই আল্লাহর ওলি যারা, আল্লাহর জন্য পাগল যারা, দিওয়ানা যারা, এই মানুষগুলো এত দামি, এই কামেল ইমার ওয়ালাদের মর্তবা এত বড় যে দুনিয়ার রাজা বাদশাদের রাজমুকুট, রাজা বাদশারা যে মাথার মধ্যে রাজমুকুট পরে জওয়াহরাত খচিত, হীরা কাঞ্চন খচিত, এই আল্লাহর বলিদের পায়ের জুতার তলার ধুলা রাজা বাদশাদের রাজমুকুটে খচিত, হীরা মণিমুক্তার চেয়েও বেশি দামি। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হল কোন ওলি আল্লাহ নবী না, ওলি তাকে বলে যে নবীর সাচ্চা গোলাম, আল্লাহকে মানে, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে মানে, আল্লাহ রসুলের সামনে নিজেকে মিটায়, তো পূর্ণভাবে নিজেকে মিটায়, নিজের খেয়াল ত্যাগ করে, নিজের মর্জি ত্যাগ করে, নিজের পছন্দ ত্যাগ করে, আল্লাহর মর্জির উপর চলে। রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনের সুন্দর রঙের সাথে মিলে কে নিজের জিন্দগি বানায়, এসা মানুষকে বলি আল্লাহ বলে সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সিবগা। কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহর রং ধরবা, আল্লাহর রঙে নিজেকে রঞ্জিত করবা, আল্লাহ পাকের রং কি? আরেক আয়াত আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর রং সবচেয়ে সুন্দর রং। আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরতে পরতে বিন্দুতে বিন্দুতে দিক দিগন্তে কামেল মডেল, ইকুত মডেল, পূর্ণাঙ্গ মডেল, সুন্দর মডেল, সবচেয়ে সুন্দর মডেল, সবচেয়ে কমপ্লিট মডেল মজুদ বিশ্ববাসীর জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য, কেয়ামত পর্যন্তের মানুষদের জন্য। তো একদিকে বললেন আমার রং ধরো, আরেকদিকে বললেন সবচেয়ে সুন্দর রংওয়ালা আমার প্যারা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল যে আল্লাহর রং ধরা মানে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জিন্দগির রঙে নিজেকে সজ্জিত করা। যেই রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম রং ধরবে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যান। আতিউল্লাহ ও আতিউর রসুল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আমাকে মানবা, আমার রসুল কেও মানবা। আজীব শান রব্বুল আলামিনের আজীব মামলা, আল্লাহ পাক কথা বলবেন নিজের কথা, কিন্তু বলতে গেলে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কথা বলতে থাকেন। আজীব শান রব্বুল আলামিনের এসা মহব্বত রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জন্য মহান রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদের সিনাতে আল্লাহ পাকের মহব্বত দান করেন। মহব্বত দান করেন, এই মহব্বতই যেন হয় আমাদের জিন্দগি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের শান এবং মর্যাদা মর্তবা এত বড়, এত বড়, এত বড়, বহুতই আজীব লাগে। কোরআন তাওহীদের কিতাব, আল্লাহর জন্য কি করতে হবে সেগুলি আল্লাহ তাআলা বলবেন, কিন্তু আর নিজের জন্য করতে বলে সব রসুল সাল্লাহ আলাইসলামের কথা বলতে থাকে। সূরা আলাম নাসাতে মহান রব্বুল আলামিন বলেন ওরাফানা লাকা যিকরাক, হে রসুল আপনার জিকির, আপনার আলোচনা এটাকে আমি মহিমান্বিত করলাম, এটাকে বড় মর্তবা বলা বানাইলাম, বড় মর্যাদা বলা বানাইলাম। এইটুকু কথা তো কোরআন শরীফের আমরা সবাই বুঝতে পারি, আরবের সকলেই বুঝত, কিন্তু উমদাতুল কারি ফাতুল বারির ব্যাখ্যা গ্রন্থ এর ভিতরে এক রেওয়ায়েত উল্লেখ করছেন বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাইহি, একবার জিবরিল আমিন আসলেন এবং বললেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার রব এবং আপনার রব আপনার কাছে জিজ্ঞাসা করছেন যে এই আয়াতের ব্যাখ্যা কি? ওরাফানা লাকা যিকরাক, যে হে রসুল আপনার আলোচনা এটাকে আমি সম্মানিত করলাম, মহিমান্বিত করলাম, বড় মর্যাদা সম্পন্ন করলাম, এটার অর্থ কি? তো রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বললেন আল্লাহ পাক ভালো জানেন এটার অর্থ কি। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এই ছিল যে আল্লাহ পাকের সামনে নিজেকে মিটাইতেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকতেন, যে আমার মালিক যা দিবেন সেটা আমি গ্রহণ করব, সেটা আমি বলবো, সেটাই আমার পছন্দের জিনিস। তো জিবরিল আমিন তখন বললেন যে রব্বুল আলামিন আমাকে বলছেন আপনাকে জানানোর জন্য যে আয়াতের মর্ম হলো ইজা জুকির তু জুকির তামাই, হে রসুল আপনি মনে রাখবেন যেখানেই আমার স্মরণ হবে সেখানে অবশ্যই আপনারও স্মরণ হবে, যেখানেই আমার আলোচনা আসবে নিঃসন্দেহ সেখানে আপনারও আলোচনা আসতেই হবে। এই কথা যে মুসলমান বুঝে নাই সে আল্লাহর কসম দিন বুঝে নেই, আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। এই হাদিসে পাকের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে আমরা তাওহীদের কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, খালি এইটুকু না আরো আছে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের কালেমা, যা এক আল্লাহকে মানে আর কাউকে মানি না, আর কোন মাবুদ নাই। কিন্তু আল্লাহ পাক বললেন যে এই কালেমা কবুল না, এর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যোগ না করলে। হ্যাঁ, অনেকে আবার এই কালিমাই মানতে চায় না, বলে এই কালিমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে? আজিম শাহান, আজিম মামলা। হ্যাঁ, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই এক কিতাব লিখছেন যার নাম হল কালিমা তৈয়বা, অনেকগুলো প্রমাণ দ্বারা এটা প্রমাণিত করছেন যে বহু হাদিস থেকে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাও প্রমাণিত আছে। যাই হোক, আর যদি এটা কোন মুসলমান নাই মানতে চায়, এই কালিমার শাহাদত যেটা এটাও কি মানবেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাফেররা যখন মুসলমান হইত, ইসলাম কবুল করত, এই কালিমার শাহাদত পড়েই তারা ইসলাম কবুল করত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, কি অর্থ? অন্তরের গভীর থেকে সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, অন্তরের গভীর থেকে সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের কামিল বান্দা এবং আল্লাহ পাকের রসুল তিনি। তো রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কথা না বললে কালেমায় তাওহীদ মঞ্জুর না, কালেমায় শাহাদত মঞ্জুর না। আজীব মামলা এবং আজীব শান, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করছেন, জান্নাতে থাকতে দিচ্ছেন দুজনকে, থাকো এখানে, ভুল হয়ে গেছে তো বাই করে দিচ্ছেন যে যাও এখান থেকে। খুব কান্নাকাটি করছেন দীর্ঘ জমানা পর্যন্ত, কানতে কানতে নহর পয়দা হয়ে গেছে, কানতেই আছেন খালি। এই কান্নার মধ্যে আল্লাহ পাক সবক দিচ্ছেন যে দুনিয়াতে যারা আসবে আল্লাহ পাক যে বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবেন তাদের এই আল্লাহকে ভালোবাসার তরিকাই হল চোখের পানি দিয়ে ভালোবাসা। শুনতেছেন ভাইরা, আজই মামলা জিন্দগির কিছুই বুঝলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন নিজের জন্য এবং তৌফিক দান করেন। জোর রাবজার জারি রাবেগির রহম সুয়ে জারি আয়াদায় ফকির, গায়ের জোরে আল্লাহকে পাওয়া যায় না, নিজেকে মিটাইলে আল্লাহকে পাওয়া যায়, চোখের পানি দিয়ে আল্লাহকে পাওয়া যায়। বাবা আদম আলাইহিস সালাম কানতে কানতে এত কানছেন যে কিতাব উত্তাবীনে ইবনে কুদাম হাম্বলি আল মুকদ্দাসি রহমতুল্লাহ লিখছেন যে নহর পয়দা হয়ে গেছে, বড় বড় নহর পয়দা হয়ে গেছে, চোখের পানির চোটে নহর পয়দা হয়ে গেছে, কি পরিমাণ কানছেন তিনি। এতে আল্লাহ পাক আমাদেরকে সবক দিচ্ছেন যে ফেরেশতারা বলছিলেন যে আপনি ওদেরকে কি জন্য বানাবেন, আমরা তো আসি দশমী তালিম করি, আপনার পবিত্রতা বয়ান করি, ইবাদত বন্দি করি। আল্লাহ পাক বলছিলেন যে ইন্নি আলাউ মা লা তাআলামুন, আমি যা জানি তোমাদের খবর নাই তো। সে কি জিনিস? একটা হলো যে তোমরা ইবাদত জানো কিন্তু মহব্বত জানো না, তোমরা ইবাদত জানো মহব্বত জানো না, আমি মহব্বত চাই। আর একটা হলো তোমরা খালি ইবাদত জানো কিন্তু কানতে জানো না, কান্না কাটি আমি পছন্দ করি, কান্না আমি দেখতে চাই। লানিনুল মুজদিবিন আহাব্বু ইলাইয়া মিন সাজারিল মুসাববিহিন। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার জিকিরওয়ালা, সুবহানাল্লাহর জিকিরওয়ালারা যখন সুবহানাল্লাহ জিকির করতে থাকে তো সব সুবহানাল্লাহর আওয়াজের চেয়ে, সব জিকিরের আওয়াজের চেয়ে গুনাগারের কান্নাকারীর আওয়াজ আল্লাহ পাক বলে যেটা আমার কাছে বেশি পছন্দ লাগে। এটার হাকিকতি হল যে ফেরেশতারা কানতে জানেন না, আর গুনাগার বন্দা ভুল করে, ভুল করলে ফের কান্নাকাটি শুরু করে, এতে আল্লাহ পাক খুশি হয়ে যান। তো আদম আলাইহিস সালাম যখন কানছেন তো আল্লাহ পাকের খুব পছন্দ লাগছে, এইটাই তো সেই জিনিস যার জন্য তোমাদের বানাইছি। হ্যাঁ, কান্নাকাটি করতেছিলেন ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন হযরত আদম আলাইহিস সালাম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যা আল্লাহ অনেক বড় অন্যায় হয়ে গেছে, মাফ করে দেন আমাদেরকে, না হলে ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক তখন মাফ করে দিয়েছেন। এই আয়াতে পাক ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এই আয়াতে ব্যাখ্যা লিখছেন ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ তাফসীর। কিন্তু আশ-শিফা কিতাবের ভিতরে বিখ্যাত মুহাদ্দিস কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত আদম আলাইহিস সালাম হঠাৎ রব্বুল আলামিনকে বললেন যে আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুসিলা আমাকে মাফ করে দেন, মুহাম্মদের রুসিলা আমাকে মাফ করে দেন। বাস তো এই কথা বললি রব্বুল আলামিন বললেন যে আদম তুমি মুহাম্মদের নাম জানলা কোত্থেকে? তো আদম আলাইহিস সালাম বললেন যে আয় আল্লাহ আপনি আমাকে যখন সৃষ্টি করলেন তা আমি যখন মাথা তুললাম আরশে আজমের দিকে নজর পড়তেই দেখলাম আরশের প্রত্যেক পায়ায় পায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমাকে জান্নাতে দিলে তো জান্নাতের প্রতিটি গেইটে লেখা দেখলাম মাকতুবুন আলা আবওয়াবিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের প্রতিটি গেইটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারো নাম নাই, আপনার নাম সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এটা আমার মনে পড়ছে হঠাৎ যে নিশ্চয়ই ইনি আল্লাহ পাকের অনেক প্রিয় হবেন, সবচেয়ে প্রিয় হবেন, আর না হলে তার নাম আল্লাহর নামের সঙ্গে লেখা কেন? সেজন্য আল্লাহ মনে পড়ল তো সেই নামের উসিলা দিয়া আপনার কাছে ফরিয়াদ করতেছি, মাফ করে দেন। তো আল্লাহ পাক ওই মুহূর্তে বললেন যে হে আদম, মুহাম্মদকে না সৃষ্টি করলে তো আমি তো তোমাকেও সৃষ্টি করতাম না, আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না, শুধু তার উসিলাতে আজকে তোমাকে মাফ করে দিলাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্তবা, সেই তখন থেকে এটার বইয়ের প্রকাশ শুরু হয়ে গেছে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর মুহূর্ত থেকে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের সকলকে নসিব করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন শ্রদ্ধা ভক্তি আনুগত্যের প্রেরণা জজবা আমাদের সকলকে নসিব করেন, সুন্নতের মহব্বত সুন্নতের জজবা আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আমার মুর্শিদ কুতবে আলম মারিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি এই আন্দরকিল্লা মসজিদে একবার বয়ান করছিলেন এবং তার বয়ানের সেই উর্দু বয়ানের অনুবাদ বাংলাতে এই মসজিদে আমি করছিলাম, আপনাদের হয়তো কেউ দেখলে মনে থাকতে পারে। আমার পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাই বলেন নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, এ মুসলমান আল্লাহ কে পেতে চাও রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের রাস্তা ধরো, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সুন্নত তরিকা ধরো, আল্লাহর কসম এই সুন্নত তরিকা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহর কসম এই সুন্নত তরিকা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। রব্বুল আলামিন রাজীব শান কোরআন শরীফ আল্লাহ পাক বলেন হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন যে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহকে পেতে চাও তো তার তরিকা হল ফাত্তাবিউনি, জীবনের সর্ব বিষয়ে তোমরা আমার অনুসরণ করতে হবে, আমার ইত্তেবা এটা জান্নাতের রাস্তা, আমার ইত্তেবা এটাই আল্লাহকে পাওয়ার রাস্তা। শুনতেছেন ভাইরা? এজন্য ওই সকল মুসলমান ভাইরা যারা কালেমা বলা হওয়া মানে কিসমতওয়ালা, কিন্তু সে কিসমতটাকে বড় বানাইতে পারি নাই সুন্নত মোতাবেক জিন্দিগি না বানানোর কারণে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন না, সুন্দর মুমিন না, একদম পহেলা নম্বরে যাওয়ার জান্নাতি মুমিন না, যতক্ষণ না তোমার অন্তরে আমার মহব্বত তোমার মা বাবের চেয়ে বেশি হয়, তোমার সন্তানের চেয়ে বেশি হয়, দুনিয়ার সকলের চেয়ে বেশি হয়, এক বর্ণনা যে তোমার নিজের চেয়েও যতক্ষণ না আমার মহব্বত তোমার অন্তরে বেশি হয় ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নজরই এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের জীবনটা দিতে পারলেই যে তারা খুশি হয়ে যেতেন। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীতে তিন জিনিস আমার নজরে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি ভালো লাগে। আর নজরু ইলাইক অল জুলুস বাইনে ইয়াদাইক ওয়া ইনফাক মালি আলাইক, এক এক নজর আপনাকে দেখা সমস্ত জাহানের সবকিছুর চেয়ে আমার নজরে বেশি দামি। এই চাঁদের চেয়ে দামি, এই সূর্যের চেয়ে দামি, এই গোলাপ চামেলির চেয়ে দামি, সবকিছুর চেয়ে সুন্দর, সাত আসমান জমিন থেকে বেশি দামি, বেশি সুন্দর, বেশি প্রিয়, এক এক নজর এই দুই চোখে আপনাকে দেখতে পাওয়া। শুনতেছেন ভাইরা, ইমান কাকে বলে? ভাই মুসলমানরা সারা দুনিয়ার থেকে ছুটে যায়, দেখে তো না মদিনা শরীফে গিয়া কোন শাইখুল হাদিস, কোন মুফতি সাহেব, কোন গাউসে আজম এটা তো কখনো মনে করেন নেই যে আমি মদিনা শরীফ গেলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেয়ে যাব। কিন্তু যেই শহরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, যেই মদিনা মুনাব্বরাতে তিনি শুয়ে আছেন আরাম করতেছেন, সেই শহরে যাওয়ার জন্য মনটা কি বেকুল কি বেকার, তমাম দুনিয়ার ওলামায়ে দীন মুহাদ্দিসিন তমাম আইম্মায়ে দীনের সকলে এই ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যেই মাটির উপরে আরাম করতেছেন সেই মাটি কাবা শরীফ থেকেও বেশি দামি, সেই মাটির মর্যাদা আরশের চেয়েও আল্লাহর নজরে বেশি। শুনতেছেন ভাইরা, ইয়া আল্লাহ কি শান প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা আমল তো করি, কিন্তু যত বেশি আল্লাহ পাকের মহব্বত থাকবে অন্তরে, যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে অন্তরে, যত বেশি এখলাস থাকবে, ততই আমলের দাম বাড়বে, ততই আমলের মর্তবা বাড়বে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নামাজ ভিন্ন রকম পড়তেন না এই পাশক এই নামাজই পড়তেন? নামাজ এইরকমই, সেজদা এইরকমই, রুকু এইরকমই, কালেমা এটাই, কোরআন শরীফ এটাই, ভিন্ন কোরআন শরীফ তো পড়তেন না। কিন্তু হযরত আবু বকরের মর্যাদা এত বড় কিসে? সমস্ত দুনিয়ার সম কেয়ামত পর্যন্ত তমাম মুসলমানদের সবগুলো আমল এক পাল্লায় দিলে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের একটা আমল এক পাল্লায় দিলে সে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কি মামলা, কেন? এক হাদিস এরকম, যদি হাদিসের সনদ সেরকম না যদি নাও হয়, কিন্তু এর মজমুন তো সেই যে মা ফুজিল আবু বকরিন বিকাসরতি সালা ওয়াকা ওয়ালা বিকাসরতি সিয়াম ওয়ালা বিকাসরতি সাদাকা ওয়ালাকিন বিশাইন ওয়াকারা ফি কলবিহি, যে হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা যে বেসুমার দিন রাত নামাজ পড়তে থাকতেন সেই কারণে, বেসুমার দান সৎকার করতে থাকতেন সেই কারণে, বেসুমার দিন রাত কোরআন শরীফ তেলাওয়াতে ব্যস্ত থাকতেন সেই কারণে না, আবু বকরের দিলটাই এমন ছিল, এই দিল এই দিল দিয়ে যে আমলই করতেন ওই দিলের রঙের কারণে হার আমল সারা দুনিয়ার সকলের আমল চেয়ে দামি হয়েছে। এজন্য আমার ভাইয়ের আসল তো দিল বানাম, দিল গুলেস্তা থা তো হার সাইসে টপকতি থি বাহার, দিল বয়াবা ক্যা হুয়া আলম বয়াবা হো গিয়া। আসল দিলকে দিল বানানো চাই। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেহনত করতেন সাহাবিদের দিল যেন একদম পাকসা হয়ে যায়। শুনতেছেন ভাইরা, হ্যাঁ কি বলবো, আজীব মামলা। আল্লাহ তাআলা সর্বস্তরের মুসলমানকে কামিল হেদায়েত নসীব করেন। মুসলমানরা আল্লাহকে ভালোবাসে, মুসলমানরা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, মুসলমানরা কোরআনকে ভালোবাসে, কিন্তু এমন কিছু নেতৃবর্গকে জীবনের পরিচালক হিসাবে নির্বাচন করে যাদের ভুল নিজের পুরো জিন্দগিতে ছড়ায় যায়। কি কথা বুঝুন নাই? যেমন এই সাহাবায়ে কেরামের ব্যাপারটা অনেক মুসলমান ভাইয়েরা যে লিটারেচার এমন পড়ছেন যেখানে ভুল ছিল, নিজের দিনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন এতটা যে আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। কোরআনের মর্যাদা রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত, এমনটা মুসলমানের ইমানের রং, এমনটা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করার প্রেরণা। কিন্তু যার নিকট থেকে এই মুসলমান ভাই দিন শিখছেন, তার জীবনে এলমের কোন একটা অধ্যায় ত্রুটি ছিল, খামি ছিল, ঘাটতি ছিল, নিজের অজান্তে সে ঘাটতিটাকেও দিন হিসাবে উনি লিখে ফেলছেন। এখন যে মুসলমানরা তার প্রতি শ্রদ্ধা ভক্তির কারণে তাকে অনুসরণ করেন, তারা মনে করেন যে আমাদের এই মহান নেতা যা লিখছেন সেটাই ঠিক আছে। এভাবে বিশ্বের বহু মুসলমান আল্লাহ রসুলকে ভালোবাসা সত্ত্বেও সাহাবিদের ব্যাপারে ভুলের মধ্যে আছেন, না এরকম অনেক মুসলমান ভাইয়েরা। কিন্তু অনেক আফসোস লাগে, দুঃখ হয় যে বহু ওলামায়ে দ্বীন এই বিষয়টাকে বলতে গিয়া ওই মুসলমান ভাইদের প্রতি এতটা আক্রমণাত্মক ভাবে বলেন, তারা নিজেদের ভুল বুঝবার কোনদিন সুযোগ হয় না। এমনটাও ঠিক না, কোরআন আমাদেরকে এই পদ্ধতি শিক্ষা দেয় না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মহান রব্বুল আলামিন বলেন, আমার দ্বীনের কথা বলবা হিকমতের সাথে, হিকমত মানে নূরওয়ালা তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা আমাদেরকে দিয়েছে, হিকমা মানে সুন্না। ইমাম আব্দুল বর মালিকী রহমতুল্লাহ আলাই জামিউ বয়ানুল ইলম কিতাবের মধ্যে লিখছেন, তিনি বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমামুল জারহ ওয়া তাদীন ছিলেন। অনেকগুলো রেওয়ায়েতের আলোকে তিনি লিখছেন যে এই হিকমা মানে সুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ জীবনটা, যে এই আলোকিত জীবনটা, এই আলোকিত আখলাক, এই আলোকিত চরিত্র, এই আলোকিত কর্ম, এই আলোকিত হেদায়ত, এই পুরাটাকে সামনে রেখা সেই মোতাবেক তুমি লোকদেরকে দিনের পথে ডাকো। কি কথা শুনতেছেন ভাইয়েরা! এই সুন্না শব্দটাও অনেকে বুঝে না। এই জালেমরা খালি ডিকশনারি ওলা এলিম শিখে, যে বোর্ডে ফার্স্ট ডিভিশন ফার্স্ট হওয়ার এলিম শিখে, আরে দিন শিখার এলিম শিখো, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এলিম শিখো। রাজিনা কিসমতান সাব্বারিফিনা লানাল ইলমু ওয়ালিল আদাই মালু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এ তো মহান রব্বুল আলামিনের দান যে তিনি আমাদেরকে আসমানি ইলমের দৌলত দান করছেন, যেটা রাজা বাদশারা যে দৌলত পায় নাই সেই দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। সে ইলমের ব্যাপারে আমাদের এই গাফলত এবং ত্রুটি। হ্যাঁ, তো তিনি বলেন যে হিকমা মানি হল সুন্না, আর সুন্না মানি হল কোরআন। এটা সরাসরি আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ার ইলমের ভান্ডার, আর সুন্না মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনের ইলমের ভান্ডার, আমলের ভান্ডার, কর্মের ভান্ডার, চরিত্রের ভান্ডার, নূরের ভান্ডার, আল্লাহর ভালোবাসার ভান্ডার। শুনতেছেন ভাইরা? খুব খেয়াল করে শোনেন, যেখানে বহুত আলেম ওলামা আছেন, যদি আমি ভুল অর্থ করি তো হুজুররা তো বলবেন, যে কোনো হুজুরের বলার অধিকার আছে, আপনার এই অর্থ সই না, কিন্তু খামোখা গোলমাল করবেন না, আমাকে বুঝাই দিতে হবে দলিল প্রমাণ দিয়া যে এটা ঠিক না, কোন দলিল থেকে আপনি বললেন যে ঠিক না। হ্যাঁ, শুনতেছেন ভাইরা? উদু ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহ পাক বলছেন কোরআনের ভাষাই ভিন্ন রকমের, এত বিস্ময় করো যে সারা দুনিয়ার রাজা বাদশাদের, জ্ঞানীদের, সাহিত্যিকদের, সব বিজ্ঞানীদের মাথা সেখানে নত হইতে বাধ্য। আল্লাহ পাক বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের দিনের দিকে ডাকবা, রব আল্লাহর রবের পথ, আর তোমার রবের পথের দিকে, পথ মানে দিন, তোমার আল্লাহর দিন, তোমার কথা না, তোমার দলের কথা না, তোমার নেতার কথা না, রব্বুল আলমিনের কথা বলবা। তার মানে আমার কথা আমার পছন্দ মতো বল, আমার কথা আমার পছন্দ মতো বলা, আমি কেমনি পছন্দ করি, আমি কোনটা পছন্দ করি সেটা তোমার দেখতে হবে। উদুইলা সাবিল রব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে। আমার রসুল সাল্লাহ আলাইসলাম তোমাদের জন্য নমুনা, কামেল মডেল, কি কামেল নমুনা, আমার রসুলের আদর্শের আলোকে তোমরা দিন পেশ করবা, তোমাদের নিজের খেয়াল মোতাবেক না, এই ক্ষেত্রে দেখা গেছে সারা দুনিয়াতে যারা আল্লাহর দিনকে ভালোবাসেন এবং দিনের খেদমত মেহনতি লিপ্ত, এদের অধিকাংশ কি সারা জীবন দেখলাম যে ওই নিজের আবেগে কথা বলতে অভ্যস্ত, নিজের চিন্তার আলোকে, নিজের গবেষণার আলোকে, নিজের জজবার আলোকে আমরা কথা বলি। হকওয়ালা না হকওয়ালা সকলের মধ্যে ব্যাপকভাবে এই বিমারি আজকে আমাদের মজুদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কোরআনের এই আয়াত আমাদের ভুলের দিকে ইঙ্গিত করতেছে যে এটা তোমরা করবা না, হ্যাঁ বরং আল্লাহর দিন আল্লাহ যেভাবে খুশি সেভাবে তুমি পেশ করো। কি বিষয়, কি আজব! হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী নাম কি ওয়াসি, নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করলো যে মানুষটা, করলো তো বলতে ইচ্ছা করে ডর লাগে, এখন হত্যা করলেন যে মানুষটা, হত্যা করার পরও এখন সম্মানের সাথে নাম দিতে হয়, কিছু করার তো নাই, কারণ আল্লাহ নিজে তাদের ব্যাপারে এমন বলে তো আমরা কি করব। সেই অধ্যায়টা মনে রাখেন না, তাহাবিদের বিষয়টা থোড়া সা শুরু করছিলাম না, কি বলবো, কথার প্রসঙ্গে অন্য কথা আছে। সে ওয়াসি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারী সেই মানুষটার ব্যাপারে আল্লাহ পাকের ইঙ্গিত হলো, হে আমার রসুল, একেও ইসলামের দাওয়াত দেন। হযরত হামজাকে হত্যা করলেন যে মানুষটা, তাকে ইসলামের দাওয়াত দেন, তাকেও আল্লাহ পাক জান্নাতে দিতে চান। কি আজীব সার, সাবাকাত রহমতি গজবী, বুখারি মুসলিমের হাদিস, হ্যাঁ যে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দারা আমি গুসাও করি, আমার মায়া মোহাব্বত দিয়ে আমি দয়াও করি, কিন্তু আমার গুসার চেয়ে আমার দয়া আগে থাকে। কি অর্থ এ হাদিসের মর্ম কি? হ্যাঁ হাদিসের মর্ম হলো গোসা, তোমরা যখন এমন সব কাজ কাম করো যদি আমার গোসা লাগার মতো, গোসা তো লাগে, কিন্তু যখন বলো মাফ চাইছো তখন দয়াই লাগে। শুনতেছেন ভাইরা, সারা জীবন নষ্টামিতে লিপ্ত ছিল, এই মাত্র অনুতপ্ত হয়ে বললো যে আল্লাহ আমি শর্মিন্দা, আমার মাফ করে দেন, ফওরান তোমার প্রতি আমার রহমত পোতা হচ্ছে। আল্লাহর কসম এই হাদিসে কুদসি বড় আজিমুর শান, কিন্তু এই হাদিসে কুদসির এই অফুরন্ত ভাণ্ড থেকে, অসীম রহমতের ভাণ্ড থেকে রহমত নেওয়ার মতো জ্ঞান বুঝ বুদ্ধি আমাদের অনেকের কম, কারণ আমরা অনেকেই এই হাদিসেরই অনুবাদ পড়ি, কিন্তু খালি অনুবাদ পর্যন্ত, এর বাইরে আমাদের মাথায় কিছু আসে না। আল্লাহ পাক বলছেন আমার রহমত আমার গোসা থেকে অগ্রগামী, বাস এই পর্যন্ত আর কোন কিছুই খেয়ালে আসলো না। আরে ভাই, দিন শিখা চাই খাঁটি উলামায় দিন থেকে, আর পিনে কামলিন থেকে, যারা শুধু ইসলামের জ্ঞান ভাণ্ডারের পণ্ডিত না, অন্তরাত্মা আসমানি নূরে আলোকিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এতগুলো কিতাব জানা ছিল না, যতগুলো কিতাব আজকে এক এক মুফতি সাহেব পড়েন, এক এক শাইখুল হাদিস পড়েন, কি কথা বুঝেন না ভাইরা। এত বড় ইমাম বুখারী যতগুলি হাদিস জানতেন, প্রত্যেক সাহাবী এতগুলি হাদিস জানতেন নাকি? সব সাহাবীরা বিক্ষিপ্ত জায়গা থেকে দূর দূর থেকে আসতেন, কিছু শুনছেন মুখস্থ করছেন, বাকিটা শুনেন নাই জানতেন না। কিন্তু পরবর্তী ওলামারা সাহাবায়ে কেরামের তাম এলমের ভাণ্ডার নিজেদের কাছে পাইছেন একসাথে, তো পরবর্তী এক এক আলেম তো বিরাট বড় আলেম, এক এক সাহাবীর থেকেও বড় বড় আলেম হয়ে গেছেন অনেক মাওলানা সাহেব, কিন্তু কোন বড় মাওলানা, বড় শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস, বড় গাউস, বড় ইমাম বুখারী, ইমাম মুসলিম কোন সাহাবীর পায়ের ধুলা সমান হবে? সেটা কোশ্চিন কেন অসম্ভব না? কেন কি মামলা? ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরে নজর বিলাইছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মুবারক তাদের উপরে পড়ছে। আল্লাহর কসম এই নজরের দাম সারা দুনিয়ার বাদশাহকে একত্রিত করলে কোনদিন এই নজরের দাম দেওয়া সম্ভব না। শুনতেছেন ভাইরা, আজীব মামলা, আজীব শাহ। এবং হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইখতারানি ওয়াখতারালি আসহাবান ওয়া আসহারান ওয়া আনসারান। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন, আমাকে আল্লাহ নিজে নির্বাচন করছেন, সারা জাহানের মধ্যে কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ আমাকে নির্বাচন করছেন, আর আমার সঙ্গী যারা হবেন মহান আল্লাহ নিজে নির্বাচন করছেন। তা আল্লাহ নির্বাচন করতে সময় ভুল করছেন যে দুষ্ট মুষ্ট কতগুলো নির্বাচন করছেন, এই কথা কি চিন্তা করা যায়? আমার প্রিয় বন্ধুরা, বড় মারাত্মক ভুলের মধ্যে আমরা আছি, হ্যাঁ না? নির্বাচন করছেন রব্বুল আলামিন, তিনি বলেন যে আল্লাহ আমাকে নির্বাচন করছেন, আমার সাহাবি যারা হবেন তাদের নির্বাচন করছেন, আমার শ্বশুরালয়ের আত্মীয় তাদেরকে নির্বাচন করছেন, আমার আনসার যারা হবেন তাদেরকেও নির্বাচন করছেন রব্বুল আলামিন। তো এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? এটা আকিদা শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আকিদা, আকিদার মসলা শিক্ষা দিলেন, যে আমার সঙ্গে যারা তাদের ব্যাপারে তোমাদের শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, এই মানে এই নজরে তাদেরকে দেখতে হবে। হ্যাঁ, আর কোরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিতাকওয়া, যে আল্লাহর নবীর সাহাবীদের সম্পর্কে বলেন যে এই যে মুমিনদের এই কাফেলা, আমি আল্লাহ তাদের অন্তরটাকে নিখুঁত ভাবে আমার জন্য নির্বাচন করে নিছি, যাচাই বাছাই করে, ইমতাহানা মানে যাচাই বাছাই করে এদের হৃদয়টাকে তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য নির্বাচন করে নিছি আমি। আল্লাহ পাক পবিত্র কোন এই কথা বলেন, এবং কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ পাক এমনটা সুস্পষ্ট ভাষায় বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল আনহার। আপনারা শুনতেছেন ভাইয়েরা, আমি কি এটা কোরআন শরীফের আয়াত পড়ি নাই? কোরআনের উপর ইমান আনা ফরজ না? আল্লাহ যা কোরআনে বলেন সেটা মানা ফরজ না? না মানলে সে মুসলমান থাকবে, মুমিন থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে? কোরআনের বাইরে হেদায়েতের কোন রাস্তা আছে ভাই? তো কোরআন শিবিরে আয়াত আল্লাহ পাক কি বলেন, শুরুটা কিভাবে করছেন আল্লাহ তাআলা, ওয়াসাবিকুন, যারা অগ্রগামী, মানে কিসের ক্ষেত্রে অগ্রগামী? কুফরে, শিরকে, বেদাতে, আল্লাহর নাফরমানিতে। সাবিকুন, শুরুটা কি? ইয়া আল্লাহ, কি আজীব শান আল্লাহ তাআলার, মানে স্টার্ট করছেন এই ভাষায়, ওয়াসাবিকুন, যারা অগ্রগামী, আল আউয়ালুন, যারা এক নম্বর, যারা প্রথম স্থান অধিকারী, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুদাদ্দিদ আলফ সানির মতো এত বড় আলেমে দীন, হ্যাঁ, সারা উপমহাদেশের সমস্ত ওলামায়ে দীন যে মুজাদ্দিদ আলফ সানির সামনে মাথা নত করেন, তার এলমের সামনে, তার দিনই ব্যাখ্যার সামনে মাথা নত করেন, সে মুজাদ্দিদ আলফ সানি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন এই আয়াতে পাক তাফসীরে মাদারিতে এখানে লিখছেন, কাজী সানাউল্লাহ পানির প্রতি মত এত বড় মুহাদ্দিস ফকি, তিনি বলেন, মুজাদ্দিদ আলফ সানি বলেন, মিন মানে অর্থাৎ, মিন মানে কি? মিনের বিভিন্ন অর্থ হয়, মিন কখনো মিন মানে হইতে, কখনো মিন মানে ইয়ারি, অর্থাৎ, তো মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অর্থাৎ তারা মুহাজির হোক কিংবা আনসার। শুনতেছেন ভাইরা? এরপর আল্লাহ পাক আরেকটা কথা যোগ করছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসান, এবং যারা তাদের সাচ্চা অনুসারে কিয়ামত পর্যন্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি যেমন সন্তুষ্ট। এখন আমরা কি বলবো বলে, কোরআন শরীফের আয়াতের উপর ইমান আনা লাগবে না? আপনি আমি একটা ব্যাখ্যা খাড়া করলে হবে? কিয়ামতের দিন যে ওই তাফসীর যদি পেশ করেন, আল্লাহ যদি বলে তুই তাফসীর পাইছিস কোথায়, তো আমরা কি উত্তর দিব বলেন তো? এর পরের শব্দ এইটুকু বললে তো হয়ে যায় সব কথা ফাইনাল, যে আল্লাহ পাক বললেন যে আমি ওদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না জান্নাতে? এটা কি বোঝা যায় না, যে যারা, যাদের প্রতি আমি খুশি হয়ে গেলাম, ধরে ধরে এক একটাকে জাহান্নামে ফেলবো, এই অর্থ? তাহলে এই সন্তুষ্ট হয়ে যাওয়ার মানেই হলো যে তারা আমার ওলি, তারা আমার প্রিয়, তারা আমার প্রেমিক, তাদেরকে আমার আল্লাহ সন্তুষ্টির সনদ দেওয়া মানে আল্লাহর কসম জান্নাতের চেয়ে বড় সনদ দেওয়া। কারণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন এক হাদিস শরীফে, জান্নাতিরা যখন জান্নাতে উল্লাস করবে, আনন্দে বিভোর থাকবে, হঠাৎ দেখবে কিরে কি নূর ঝলমল করতেছে, তাকায় দেখবে যে আল্লাহ পাক তাদের দিকে তাকায় আছেন উপর থেকে। ফাইজার রব্ব কদ আশরাফা আলাইহি মিন ফাওকির উসিম, মাথার উপর থেকে দেখবে যে রব্বুল আলামিন তাদের দিকে তাকায় আছেন, তখন এই জান্নাতিরা এই যে নজর তুলবে আল্লাহকে দেখার জন্য দিদার। হ্যাঁ, রব্বি আরিনি আনজুর ইলাইক, মূসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ একটু দেখা দেন না, আসলে কথা বলছিলেন মূসা আলাইহিস সালামের সঙ্গে মহান আল্লাহ, আড়াল থেকে, পর্দা থেকে কথা বলছিলেন। মূসা আলাইহিস সালাম শুনে অস্থির হয়ে গেছেন যে আল্লাহ কথা বলেন আপনারা দেখি না, আমি সহ্য করতে পারি না। রব্বি আরিনি আনজুরিলে, আল্লাহ একটু দেখা দেন না, একটু দেখা দেন, আমি দেখতে ইচ্ছা করে। দেখেন আরিনি বললেও তো হইতো, আল্লাহ আমার একটু দেখাই দেন আপনার জাত, তারপরে বেকুলতা থামে নাই, আনজুরিলে আমি দেখবার জন্য অস্থির হয়েছে, আমার একটু দেখা দেন আমি দেখবো। মহব্বত একে বলে, আল্লাহ পাক ভাষা শিক্ষা দিচ্ছেন যে মহব্বত খালি ভিতরে রাখবা না, মহব্বতকে প্রকাশ করবা। মুসা আলাইহিস সালামের অন্তরে মহব্বত ছিল, আল্লাহ পাক দেখেন নাই, কিন্তু আল্লাহ পাকের সামনে সেটা প্রকাশ করছেন এই জবানের দ্বারা। কেন যে সাহাবীগণ ফুল রহমতুল্লাহ আলাই ভারত এক বুজুর্গ ছিলেন, যে তিনি বলতেন যে রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলছিলেন আল্লাহ রব্বিকুম, আমি তোদের রব না। রব না মানে কি বুঝেন, যে পালে তার জন্য মায়া লাগে, পালে কে বাপে না মায়, দুইজনেই পালে কিন্তু বেশি পালে কে মা, প্রত্যেক সন্তান মায়ের জন্য পাগল বেশি, প্রত্যেক সন্তান মায়ের জন্য পাগল বেশি, যে পালে অটোমেটিকলি মন তার জন্য পাগল থাকে। আল্লাহ পাক বলছেন যে আলাস্তু বিরব্বিকুম, এই আমি তোমাদের রব না, মানে এমন এক কথা বলছেন যাতে সব বন্ধা একদম পাগল হয়ে যায়, আরে এই তো আমাদের রব। তো ইবনে কুদামা মুকদ্দাসি রহমতুল্লাহ লিখছেন যে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের রব না, সবচু কেউ উত্তর দেয়নি, কোন শেখ হাদিস, কোন গাউসে আজম, কোন পীর এ কামেল, কোন ইমাম বুখারী, কোন ইমাম মুসলিম, কোন ইমাম আবু হানিফা, কোন ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, কেউ কোন উত্তর দেন নাই, কোন মানুষের জবানে কোন উত্তর আসে নাই, এমনকি হযরত আদমের জবানেও না। শুনতেছেন আপনারা, এমনকি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জবানেও না, সব নীরব, কি বলবো। সকলে একজনের দিকে তাকিয়ে আছেন, তিনি বললেন বালা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সঙ্গে সমস্বরে সকলে একসঙ্গে চিৎকার দিয়ে বললেন বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কেউ জবানই খুলতে পারেনি। শুনতেছেন ভাইরা, যে আলমে আলাস্তু থেকে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিচ্ছেন, সকলের দিল বেচায়ন হয়ে গেছে যে আল্লাহ যে কেসা মুআমালা দিনই কে, ওখান থেকে আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দিচ্ছেন। আল্লাহর পরে বাদাস খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ নাই। শুনতেছেন ভাইরা, কোন দিকে যাব, যেদিক যাই ও এক এক দিক এসা এমন মজাদার, এমন সুন্দর, এত ইলম সমৃদ্ধ, এত দলিল প্রমাণ সমৃদ্ধ, একটা দেখবি মন চাই এদিকে দেখি, যে ফরক তাব কদম আর কুজা কে মি নে গরম কেরেসমা দামানে দিল মি কাসাদ কে যা হিজাস, ইসলামের প্রতিটি অঙ্গ অঙ্গ সৌষ্ঠ এত সুন্দর, এত আকর্ষণীয়, হৃদয়কে পাগল বানায় ফেলে, ওখান থেকে দৃষ্টি সরানোই যায় না, এতটা সুন্দর লাগে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত জাবির কে বললেন, ইয়া জাবির আউয়ালুল মা খালাকাল্লাহু নূর নূর নবীজিকা, হে জাবির সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন তোমার নবীর নূর। শুনতেছেন ভাইরা, সর্বপ্রথম হাদিসে বিভিন্ন বিভিন্ন বিষয় আছে, এটা পয়লা, এই পয়লা বানাইছেন আল্লাহ তাআলা লাউ কলম, এটাও আছে পয়লা বানাইছেন লাউ, পয়লা বানাইছেন কলম, পয়লা বানাইছেন সাগর, কি কথা বুঝেন নাই, এই যে দরিয়া, এই পয়লা মানে ছিল সবকিছুর আগে এটা, সব কিছুর আগে তার আগে এটা, তার আগে এটা, কিন্তু হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন সবগুলো হাদিসকে একসাথে রাখলে যেগুলোর ব্যাপারে আউয়ালের কথা আছে এটা পয়লা পয়লা পয়লা, সবগুলোকে মিলে এক হাদিসে পাওয়া গেছে সবটার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কালামকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় বন্ধুরা, এখানে আজিম মামলা সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে বলছেন আল মারউ আলা দীন খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সঙ্গ গুণের অঙ্গ ধরে তার সঙ্গে থাকো, এটা খেয়াল করবা, কিন্তু যার সঙ্গে থাকবা তার রং তোমার মধ্যে পয়দা হবে, কি কথা বুঝেন নাই। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই বলেন গিলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদ আস দস্তে মাহবুবে বদস্তাম বন্ধু গুফতাম কে মুশকি আবিরি, অনেক মৌলভী হিসাব এখানে মেসকি বলে, মেস উর্দু বাংলাতে, ফার্সিতে মেসকি বলে না, কি বুঝলি ফার্সিতে কি, হুজুর তো বড় আলেম মানুষ, ওনারে জিজ্ঞেস করো। হ্যাঁ বোধ গুফতাম কি মুশকি ইয়া আবিরি ইয়াস বুয়ে দিলা বিজে তুমস্তাম বগুফতা আমান গিলে না চিজে বুদাম বলে কিন মুদ্দতে বাগুল নেশাস্তাম জামাল হাম নেশি দরমান আসর কর বগর না আমার হুমা খাকম কি আসতাম। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন গোসলখানার মধ্যে খুশবুদার এক মাটির ঢিলা পাইলে ওরে বললাম কিরে তুই কস্তুরি, এটা কি মামলা, এত খুশবু তোমাতে কেন? সে বলল যে না আমি তো নিছক মাটির ঢিলা, তবে কি দীর্ঘকাল যাবৎ সুগন্ধময় ফুলের সঙ্গে থাকার কারণে সেই রকমই একদম এতটা সুগন্ধি আমার মধ্যে পয়দা হয়ে গেছে। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই এই ঘটনার অবতারণার দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মুসলমানরা কোনো খুশবুওয়ালা আল্লাহর ওলির সঙ্গে থাকো, খুশবুওয়ালা আলমী দিনের সঙ্গে থাকো, যারা এখলাস খুশবুওয়ালা, ইমান খুশবুওয়ালা, আমল খুশবুওয়ালা, সিজদা খুশবুওয়ালা, কিসের খুশবু? ইজার উ যুকিরাল্লাহ, ওর থেকে আল্লাহ পাকের খুশবু আসতে থাকে। শুনতেছেন ভাইয়েরা আমার, আল্লাহ পাকের জামালের খুশবু আসে, আল্লাহ পাকের সিফাতের খুশবু আসে, আল্লাহ পাকের সামনে নিজেকে এমন মিটায় রাখছে যে তাকে দেখলে আল্লাহ পাকের সৌন্দর্য তার মধ্যে ভাসতে থাকে। ইজার উ যুকিরাল্লাহ, আল্লাহ পাক কথা মনে হইতে থাকে, আল্লাহর জন্য দেওয়ানা এবং বেচায়ন হইতে থাকে। এখানে যে জন্য আমি বিষয়টা আলোচনা তুললাম সেটা হচ্ছে যে সাদি সিরাজি বললেন যে মাটির ঢেলা খুশবুদার হয়ে গেছে ফুলের সঙ্গে থাকার কারণে, বুঝতেছেন আমার ভাইয়েরা? আর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন ভালো লোকের সঙ্গে থাকবা তো তোমরা ভালো হইবা। এখানে আমার কথা হলো যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম নূরকে সৃষ্টির পরে আর সেখানে কেউ নাই এক আল্লাহ ছাড়া। শুনতেছেন ভাইরা, কত হাজার কত লক্ষ বছর পর্যন্ত যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু তার সঙ্গে একমাত্র রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম নূরকেই রাখছেন, তো সে আল্লাহ পাকের নূরের রঙে তিনি কি রঞ্জিত হয়ে যান নাই? তাকাল্লাকু বি আখলাকিল্লাহ, যে ইন্নাকাল আলা খুলুকিন আযীম, এ রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা আপনি, কারণ আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সুন্দর চরিত্রওয়ালা, কামিল চরিত্রওয়ালা, কামিল নূরওয়ালা। তো আল্লাহ পাকের সে নূর আর খুলুকের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থাকছেন এতটা যে আল্লাহ পাকের নূর এবং সৌন্দর্য তার মধ্যে জজ হয়ে গেছে। কথা বুঝুন নাই ভাইরা, কি বলবো, আকনু কেরা দিমাগ কে ফুরসত যে বাঘ বা বুলবুল চে গুপ্ত গুলচে সনিদ সবা চে গর কি আর বলা বস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত যারা পাইছেন, ঈমানের সঙ্গে যারা তাকে দেখছেন, উঠা বসা করছেন, তার চেহারা মুবারক দেখছেন, তার চক্ষু মুবারক দেখছেন, কি চক্ষু মুবারক, কি চেহারা মুবারক, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন দুই দাঁতের মধ্যখান থেকে নূর এরকম বিচ্ছুরিত হইতে থাকতেন। শুনতেছেন ভাইরা, এক সাহাবিয়াকে এক সাহাবি জিজ্ঞেস করলেন যে আপনি তো রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে দেখছেন, সিকরি লানা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম, আপনি একটু রসুল সাল্লাহ আসলাম সম্পর্কে আমাকে একটু বর্ণনা দেন না? তিনি বললেন যে আমার ভাই তুমি যদি তাকে যদি দেখতা দেখতা যে নূরের সূর্য তার চেহারার মধ্যে ভাসতে থাকে সর্বদা। হ্যাঁ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসু ওয়া শামসি তাতলু বাদাল ইশাই ওয়া শামসু নাসিতা লানা শামসুন ওয়ালিল আফাক শামসু ওয়া শামসি আফযালু শামসি সামাই ওয়া শামসু নাসিতা তাতলু বাদা ফজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক সূর্য তো আমার আছে, এক সূর্য আমাদের আছে, আমার বলেন না, এক সূর্য আমাদের আছে আর এক সূর্য আকাশে উদয় হয় তমাম দুনিয়ার মানুষের জন্য। শুনতেছেন ভাইরা, তার মানে মোমেনদের সূর্য আলাদা আর কাফেরদের সূর্য আলাদা, আসমান সূর্য সকলের জন্য, এটা গণতান্ত্রিক সূর্য। কি কথা বুঝেন নাই ভাইরা, আসমান সূর্য এটা কোন সূর্য? ডেমোক্রেসির সূর্য এটা, কারণ সে নমরুদয়ের ভাগ পায়, ফেরাউনও ভাগ পায়, আবুবকর সিদ্দিকও ভাগ পান, হ্যাঁ না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহও ভাগ পান, এই সূর্যের আলোতে সকলেই উপকৃত হয়। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সূর্য যে সূর্যের আলো দ্বারা মোকাম্মাল উপকৃত হয়েছে তো মুমিনরা, ঈমানওয়ালারা। হ্যাঁ না, এই সূর্যের বরকতে মুমিনরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। কি বলবো মিয়া, দিনটাকে একটু বড় বানান, মুসলমান ভাইরাও বড় বানান, হুজুররাও একটু বড় বানান, তত আরে সংকীর্ণ থাকবো আমরা। যে যার ঘরে অভাব নাই, সে যদি ভিক্ষুকে আওয়াজ দেওয়ার পরে বলে যে যা বাইরো নালায় কোথাকার, এখানে আসো, এই লোক কতটা নালায় যাকে আল্লাহ পাক সুবিশাল ধন ভাণ্ডার দান করছেন, কিন্তু ভিক্ষুকের আওয়াজ সে সহ্য করতে পারল না। ইমানওয়ালা যে হয়, ইমান যার সিনাতে থাকে, আল্লাহর ভালোবাসা আল্লাহর রসুলের ভালোবাসা যার সিনাতে থাকে, আল্লাহর কসম তার আত্মাটা সাত আসমান জমিন থেকে বড় থাকে। সেই মুসলমান হয়ে আপনি সংকীর্ণ চিন্তা করেন, সংকীর্ণ কথা বলেন, কি হলো আপনি মিসকি? মুসলমান তো দুনিয়া ছাড়া ধনীকে বলে। এগুলো আমি কোন এক কথা এরকম না যে আমার নিজের পক্ষ থেকে বলি, আল্লাহ তাআলা শুকর যতগুলো কথা এই পর্যন্ত বললাম এতক্ষণ প্রতিটি বাক্যের পক্ষে আমার নিকট কোরআন সুন্নাহর দলিল আছে আলহামদুলিল্লাহ। শুনতেছেন ভাইরা, আল্লাহ তাআলা শুকর এটা রব্বুল আলামিনের দয়া এবং মেহরবানি যে কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলার এরাদা থাকে না। যে কারো হিম্মত হলো আপনি বলতে পারেন যে এটার দলিল কি বলেন, আমি বলবো ইনশাআল্লাহ তাআলা, আর যতটুকু আল্লাহ পাক আমাকে মেহরবানি করছেন, না পারলে বলবো যে ভাই কিতাব দিয়ে গেল, কিতাব তো আলহামদুলিল্লাহ পড়তে পারি, মুশকিল কি? মুসলমান কিন্তু আত্মা এতটুকু যে ওই টুপি একটা দেখলে বলে আমার দলের লোকটা, কোর্তা একটা দেখলে বলে আমার দলের লোকটা, পাগল নাকি তুমি? হ্যাঁ, যে রসুল্লাহ সাল্লাম মদিনা মুনাব্বারাতে ওই মানুষগুলোকে পর্যন্ত থাকতে দিচ্ছেন তারা এদের নাই, যারা মুখে বলছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ, মুখে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহর রাসূল জানতে নাকি পাক্কা মুনাফিক, ভিতরে একদম কুফর ছিল, আল্লাহর নবীর প্রতি দুশ্মনী ছিল, কিন্তু এত ছোট্ট শুধু মুখে কালেমাটুকু পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকেও সহ্য করছেন, মুখে পড়ছে। আচ্ছা চলো থাক, শুনতেছেন ভাই, বাকিরও তার বিচার তার হিসাব কিতাব আল্লাহর হাতে ন্যস্ত করে দিচ্ছেন, কাল কিয়ামত আল্লাহর কাছে গিয়া বুঝো। কিন্তু ইমানটুকু খালি ইসলামটুকু মুখে প্রকাশ করলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার সঙ্গে সদাচার করিয়ে গেছেন, সাহাবিদেরকেও সদাচার শিক্ষা দিয়ে গেছেন। হ্যাঁ, একবার এক এক লোক আসছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে দেখা করার জন্য, তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম খুব সুন্দরভাবে কথা বললেন, ভালো ব্যবহার করলেন। লোকটা চলে যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে রাসূলুল্লাহ আপনি নামকে একদিন প্রাইভেসিতে বলছিলেন ওটা মুনাফিক, মুনাফিক মানি আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন, কিন্তু প্রকাশ্যে মুখে ইসলামের দাবিদার, বলে হ্যাঁ বলছিলাম। তা আপনি ওই লোকের সঙ্গে এমন সুন্দর ব্যবহার করলেন, আপনি বললেন কি সেদিন, আপনি করলেন কি আজকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলছেন, আহা সুবহানাল্লাহ, কি বলবো আপনাদেরকে আমি, কোন ভাষায় বুঝাবো? হ্যাঁ সুবহানাল্লাহ, ওরে প্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন আশা সে খারাপ সেজন্য, ওর ও খারাপ সেজন্য আমি কি আমার চরিত্রটাকে খারাপ করবো? ও নিচে নামছে তাই বলে আমিও কি নিচে নামবো? হ্যাঁ, সে নিজের জীবনকে কলুষিত করছে, সেজন্য আমার অমলহীন জীবন যেটা আল্লাহ আমাকে দান করছেন, সে আমার নির্মল জীবন আমি দাগ লাগতে দেবো? এটা কিভাবে সম্ভব হইতে পারে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক বলছেন আমার রসুল যে সমস্ত যত গুণাবলী উন্নত গুণাবলী যে মানুষের জীবনে, কোন মানব জীবনে, কোন জিনের জীবনে, আল্লাহর কোন প্রিয় বান্দার জীবনে, আল্লাহর কোন প্রেমিকের জীবনে যত গুণাবলী হইতে পারে, যত ফেরেশতার জীবনে যত সুন্দর উন্নত গুণাবলী হইতে পারে, সকল গুণাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণাবলী যেটা কামেল মুকাম্মাল তার শীর্ষে অবস্থান করেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে বলেন। তাহলে আমরা কোথায় যাব ভাইরা? সেই নবীর উম্মত আমরা, তার সেই নবীর আখলাক, সেই নবীর জীবনের আসর ফয়েজ এবং রং আমাদের জীবনে প্রতিফলিত হওয়া, এটাই কি কাম্য নয়? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে তো সারা বিশ্বের মুসলমানরা আল্লাহর মহব্বতের উস্তাদ হিসাবে মানেন। সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ওলি যারা হন, আল্লাহ আল্লাহর রসুলের প্রেমিক যারা হন, যে তাদের অন্তর এত বড় হয় দরফরাখে আরসা পাক যা তঙ্গ আয়াত আর সহে হাফতা আসমা, আল্লাহর কোন প্রেমিক আল্লাহর নবীর যারা প্রেমিক হন তাদের অন্তরটা এত বড় হয় সাত আসমান জমিন তাদের হৃদয় বিশাল হৃদয়ের বিশালত্বের সম্মুখে কোন ঘরের একটা ছোট্ট প্রাঙ্গণ একটা আঙ্গিনা মনে হয়, ছোট্ট একটা আঙ্গিনা একটা সংকীর্ণ আঙ্গিনা, এত বড় হওয়া চাই একজন মোমেনের আত্মা। হ্যাঁ, এক হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, কিয়ামতের ময়দানে কবিরা গুনাহলিপ্ত মুসলমানদের জন্য আমি সাফাত করব। শুনতেছেন ভাইরা? তা আমরা তখন দাঁড়ায় থাকবো এক এক ইমাম সাহেব গিয়া, খতিব সাহেব, এক এক মুফতি সাহেব গিয়া, আমাদের কি ওখানে দাঁড়ায় থাকতে হবে? আল্লাহ এই দুষ্টমি করছে, সীমা লঙ্ঘন করছে, পরে কিন্তু জান্নাতে যেতে দিবেন না আপনি, ও বহুত নালাই, এটা বলার কারো অধিকার আছে? সেদিন সেদিন তো সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের হাতে, ইল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহ পাকের হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ পাক নবী রাসূলদেরকে ডাকবেন, তোমরা সুপারিশ করো, সুপারিশ করে করে গুনাহগারদেরকে তারা জান্নাতে নিয়ে যেতে থাকবেন মহব্বতে স্নেহে। তা আমরা কি করবো তখন? এজন্য কিসমতওয়ালা ভাগ্যবান বুদ্ধিমান সে মানুষ যে নিজের থেকে বাড়াবাড়ি বর্জন করে চলে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে সাবাকাত রহমতি গজবি, আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া গুসার চেয়ে অগ্রগামী। এর প্রসঙ্গে বলতেছিলাম মুহাসিদিনি রসুল সাল্লাহ আলাইস্লামের প্রাণপ্রিয় চাচার হত্যাকারী হামজা রাজিয়াল্লাহু হত্যাকারী, তার জন্য আল্লাহ পাকের ইঙ্গিতে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন যে ওরে ইসলামের দাওয়াত দাও। কি শুনতেছেন ভাইয়েরা? আজকে আমরা মুসলমানরাও তো অনেকে কত দলাদলিতে লিপ্ত, আরব দুনিয়া, অনারব দুনিয়া, আরব দুনিয়ার ভিতরে কত ঝামেলা, এই অনারব দুনিয়ার ভিতরে কত ঝামেলা, মুসলমানরা ধ্বংস হচ্ছে মুসলমানদের হাতে, এবং মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান এবং তমাম দুনিয়ার কুফরি শক্তি মুসলমানদেরকেই সর্বদা ইস্তেমাল করে, ওরা মুসলমানদের উপরে হামলা করে, মুসলমানদেরকে ব্যবহার করে। আমাদের এই জীবনে আমরা কি এগুলো দেখতে থাকি না? কি আর আলোচনা করা এগুলো? হ্যাঁ, কিন্তু তারপরেও যদি আমরা হুশে আসতাম, আল্লাহ আমাদেরকে হুশ দান করেন। তো এই মানুষটাকে ইসলামের দিকে আহ্বান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াসি এমন মানুষ, তিনি এই পয়গাম পাওয়ার পরে খুশি হওয়ার কথা, আমার মতো লোকটার কাছে ইসলামের দাওয়াত, আমি জলদি করি। তিনি বললেন যে, দূতকে বললেন যে ইসলামের দাওয়াত তিনি আমার জন্য কিভাবে পাঠাচ্ছেন? তিনটা অপরাধের কথা কোরআন শরীফে আছে, যে যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, যে ব্যক্তি জিনাবে বিচারে লিপ্ত হয়, হ্যাঁ, এবং যে মদ পান করে, ইয়ালকা আসামা, তাকে এই পাপের শাস্তি ভোগ করতেই হবে। তো আমি তো সবগুলো অপরাধে লিপ্ত। শুনতেছেন ভাইরা? এই ঘটনা খেয়াল রাখবেন, এই মানুষটা কিন্তু তওবা করে পরে সাহাবী হচ্ছেন, আর সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক ক্ষমার ঘোষণা করে দিলেন। উহুদের যুদ্ধে এত কঠিন অপরাধ করলেন সাহাবায়ে কেরাম যে আল্লাহর নবী থাকতে বলছেন তাদেরকে এক জায়গায়, তারা শেষ পর্যন্ত থাকেন নাই, কিন্তু তার কারণে এমন ভয়ঙ্কর বিপর্যয় ঘটল, রসুল সাল্লাহ ইসলামের দান্দান মুবারক শহীদ হল ওই সাহাবীদের ভুলের কারণে। খেয়াল করতেছেন আপনারা? ওই সাহাবিদের ভুলের কারণে দান্দান মুবারক শহীদ হল, বহু সাহাবায়ে কেরাম 70 জন সাহাবি সেখানে শহীদ হয়ে গেলেন, এদের ভুলের কারণে। এটা কথা বুঝেন না আপনারা? কিন্তু আশ্চর্যের বিষয় হল রব্বুল আলমীর কোরআন শরীফে ঘটনা উল্লেখ করে বলেন যে, এই তোমরা উহুদের ময়দানে করছো কি, মিনকুম মান ইউরিদু দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, একদল তো সেখানে তাদের নজর ছিল আখিরাতের উপর, তোমাদের মধ্যে একদল ছিল যাদের নজর দুনিয়ার উপর। দুনিয়াটা কি এখানে নিজের জন্য কিছু করতে যান নাই, বরং তাদের খেয়াল ছিল যে কাফেররা যখন পালায়া যেতেছে এই মুহূর্তে গনিমতের মালগুলো আমরা গুছায় ফেলি, যাতে করে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে এর পরক্ষণে জলদি জলদি সাহাবিদের মধ্যে মুজাহিদিনের মধ্যে এটা বণ্টন করতে পারেন সহজভাবে, এই কাজটা আমরা কমপ্লিট করি। কি কথা বুঝেন নাই? কিন্তু এইটাকে আল্লাহ পাক বলছেন তোমরা দুনিয়ার উপর নজর করছো, মানে আমার নবী যেটা বলছেন সেই কথার উপর নজর থাকলো না কেন? কিন্তু আমার প্রিয় বন্ধু, এখানে আশ্চর্যের বিষয় হল আল্লাহ পাক এই সঙ্গে বলেন ওয়াকাদ আফানকুম, এবং আমি আল্লাহ চলো তোমাদেরকে মাফ করে দিলাম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিছেন। এইরকম একটা সঙ্গীন বিষয়কে আল্লাহ পাক দুনিয়াতে ক্ষমা ঘোষণা করে দিলেন। বোঝা গেল এই সকল বিষয় নিয়ে মাথা ঘামানো এটা আমাদের কাজ না। অনেকে ইতিহাস দেখে, যে ইতিহাস আছে ইতিহাসে থাকলে কি আল্লাহ পাক তো বললেন আমি মাফ করে দিলাম, ইতিহাস দিয়ে আমি করবো কি? এই কথা বুঝেন না? কি আমাদের ময়দানে হিসাব কিতাব তো ইতিহাস দিয়ে হবে না, আল্লাহ পাকের মর্জির উপরে ফয়সালা হবে। যাই হোক, বাসি বললেন যে যে আমি এইরকম সবগুলো অপরাধ করছি, তা আমার জন্য আমার ক্ষমা হবে কিভাবে? ইসলাম গ্রহণ করলেই তো আর ক্ষমা পেতেছি না, এগুলো শাস্তি ভোগ করতে হবে, তাহলে ইসলাম গ্রহণ করবো কি জন্য? যখন এই সংবাদ পৌঁছল রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকট, তিনি চুপ থাকলেন, নিজের থেকে কিছু বলতেন না তো। তিনি যাই বলতেন আল্লাহর তরফ থেকে বলতেন, ওহির সূত্রে ওহির মাধ্যমেই বলতেন। তা আবার জিবরীল আমিন আসছেন যে আল্লাহ পাক ওহী নাযিল করছেন যে কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু এই অপরাধ করার পরে যারা তওবা করলো, ঈমান আনলো এবং বাকি জীবন নেক আমলের মধ্যে আল্লাহ সন্তুষ্টির কর্মের মধ্যে জীবনটা কাটায় দিল, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। ওয়াসি খুশি হওয়ার কথা না, আপনারা কত খুশি হয়ে গেছেন না এই কথা শুনি না, কিন্তু এই মানুষটা এমন শক্ত এবং হুঁশিয়ার এবং এত দূরদর্শী, তিনি কিন্তু খুশি হলেন না, তিনি এখনো অটল। তিনি আবার বললেন যে এখানে আল্লাহ তাআলা এমন এক শর্ত লাগাইছেন যে শর্তটা বড় কঠিন, সেটা হলো তিনি বলছেন ইমান আনতে হবে, বুঝলাম ইমান আনবো, কিন্তু আরেকটা কত, ওয়া আমিলা আমালান সালিহা, সারাটা জীবন ভরে কোরআনের পরিভাষে আমলে সালে মানি মৃত্যু পর্যন্ত জীবন ভর আল্লাহর হুকুমের উপর অটল থাকা, যেটাকে অন্য ভাষায় বলে ইস্তিকামত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু, এই ইস্তিকামত যেটা, এটাকেই আবার এখানে আমিলা আমালান সালেহা বলছেন, যে সারারাত জীবন সে আল্লাহর সন্তুষ্টি এবং আনুগত্যের উপর অটল জিন্দগি থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। বসে এটা বুঝতে পারছেন কথা বুঝেন নাই? তো ওয়াসি তখন বললেন যে কঠিন শর্ত, আমি ইমান তো আনতে পারবো, কিন্তু পরবর্তী জীবন যে আমি নিখুঁত ভাবে কাটাইতে পারবো এই গ্যারান্টি তো আমার কাছে নাই, তাহলে আমার জন্য ক্ষমা হবে কোত্থেকে? তা আমি যদি ভুল করলাম তো আবার কেয়ামতে ধরা পড়ব। কিরকম মানুষ! রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট দূত এ সংবাদ পৌঁছালেন, রসুল সাল্লাহ আসলাম চুপচাপ হয়ে গেলেন, নিজের থেকে বলেন না, আহা কি হলো আজকে মুসলিম গবেষকদের, ইসলামী পণ্ডিত, ইসলামী চিন্তাবিদ, ইসলামী গবেষক, একলা একলা বুখারি শরীফের অনুবাদ ইংলিশ বাংলা থেকে পড়ে, আর এগুলো পড়ে মনে করে আমি ইসলাম বুঝে ফেলছি, কি আজীব মামলা। অথচ ইমাম মালিক রহমুল্লাহর কথা আপনারা জানেন, ইমাম মালিক রহমুল্লাহ ছোট মাওলানা সাহেব ছিলেন, ইসলামী চিন্তাবিদ ছিলেন, ইসলামী গবেষক ছিলেন, সেই দুনিয়ার শ্রেষ্ঠ আলেমরা যার সামনে মাথা নত করতেন, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নয় উস্তাদ ছিল। শুনতেছেন ভাইয়ারা আপনারা, ইসলাম কিভাবে শিখতে হবে, কয়জন উস্তাদ ছিল ইমাম মালিক রহমুল্লাহ? নয়শ। ফাতুল বাড়িতে ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ লিখছেন 900 উস্তাদ ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ। 900 উস্তাদ মানে আরবি গ্রামারের উস্তাদ, আরবি সাহিত্যের উস্তাদ, 900 উস্তাদের, 900 উস্তাদের মধ্যে 300 জন সকলে তাবেই, মানে সাহাবিদের শিষ্য, তারা 300 জন হচ্ছেন ডাইরেক্ট সাহাবিদের শিষ্য, তারা সাহাবিদের থেকে এলমে হাদিসের ভান্ডার, দিনের ভান্ডার অর্জনকারী, আর বাকি 600 ছিলেন যারা সকলে তাবে তাবেই, সাহাবিদের শিষ্যদের শিষ্যদের থেকে যারা এলমে হাদিস এবং দিন গ্রহণ করছেন, এইরকম 900 লোক থেকে, 900 আলেমে দিন থেকে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমলওয়ালা মুত্তাকি থেকে দিন গ্রহণ করছেন ইমাম মালিক রহমতুল্লাহ। শুনতেছেন ভাইরা, কি বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কদর করার, মর্যাদা দানের, মূল্যায়ন করার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহর নবী তিনি কথা বলেন না যে আমি গবেষণা করে বলি, চিন্তা করে বলি, না তিনি চুপচাপ যে আল্লাহ বলবেন তো আমি বলবো, আর অথচ আমরা গবেষণা করে উদ্ধার করে ফেলি, কি ভুল হলো আমাদের! হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আলেমে দিন থেকে শিখো, আর আমরা শিখতেছি যে আমরা মনে করি যে কোরআন শরীফে আল্লাহ বলছেন যে তোমরা গবেষণা করো, গবেষণা করো মানে যে তুমি গবেষণা করে যা বুঝো এটার উপর আমল করো, এই বুঝছি আমরা গবেষণার অর্থ। আর এই লোকগুলো ইংরেজি বাংলা অনুবাদ থেকে পড়ে মনে করে সকলকে গবেষণা করতে বলছেন আল্লাহ তাআলা। এই আয়াতের এই অর্থ হলে তাহলে এই আয়াতের অর্থ কি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা দিন জানো না, যারা আল্লাহর দিন জানেন, সে ওলামায়ে দিন থেকে তোমরা দিন শিখো, তাদেরকে জিজ্ঞাসা করো, গবেষণা করো, তো আমি পারতেই আছি, তো আবার ওই ওলামাদের কাছে আমার যাওয়া লাগবে কি জন্য, সেটা কোন কারণে? কোন প্রয়োজনে কথা বুঝেন নাই? এই গবেষণা করা এই অর্থটাই এরা ভুল করে। এখানে গবেষণা করার মানে যেই কথাগুলো বুঝতে পারা যায় সেইটুকুর আলোকে উপদেশ গ্রহণ করা। কিন্তু শরীয়তের বিধানাবলী এটা জানার জন্য, বুঝার জন্য আল্লাহর দিন সম্পর্কে ব্যাপক জ্ঞানের অধিকারী যারা, তাদের কাছে মুখাপেক্ষি হওয়া এটাই ইসলামের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের শিক্ষা। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে। আমি একটা অধ্যায়ের ব্যাপারে একদিকে যদি বলতে থাকি আর বাকি বিষয়গুলো থেকে যাবে, কিন্তু যেটাই যে স্টাফটারই হোক না কোনো, ওই বিষয়ে যে কোনো মুসলমান ভাই জিজ্ঞেস করলে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখলে আমি সময় দিয়ে দীর্ঘ কথা বলতে প্রস্তুত ইনশাআল্লাহ তাআলা। শুধু কোরআন হাদিসেরই আলোকে যারা এজমা কিয়াসকে ভয় পান, এজমা কিয়াস থাকবে কি কথা খেয়াল করছেন? যদিও কোরআন হাদিস এজমা কিয়াস চারটাই দলিল, কিন্তু এজমা কিয়াস ছাড়া শুধু কোরআন আর হাদিসের আলোকেই আলহামদুলিল্লাহ অনেক কথা বলা আমাদের জন্য সম্ভব। কারণ ইলমের ভান্ডার তো আল্লাহ তাআলা আমাদের সামনে রাখছেন, আমাদের উলামায়ে দিন সব খেদমত করে আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়ে গেছেন। আল্লাহ তাদেরকে উচ্চ মর্তবা দান করেন। যাই হোক, ওয়াসি বললেন যে এতো হাজা শর্তুন সাদিদ, কঠিন শর্ত, এটা আমি কেমনে পালন করব। রসুল্লাহ সাল্লাম সংবাদ পাওয়ার পরে চুপচাপ থাকলেন যে দেখি আল্লাহ কি বলেন। আবার জনাব জিবরিল আমিন হাজির, আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন আসছেন এবং তিনি বললেন যে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন কি যে আল্লাহ তাআলা শিরক মাফ করবেন না, এছাড়া যত রকমের গুনাহ আল্লাহ যাকে চান মাফ করে দিবেন। ওয়াসিকে আরো উৎসাহিত করলেন যে ঘাবড়াইতেছো, গুনাহ কটা হয়েছে, আল্লাহ পাক শিরক ছাড়া সব মাফ করে দিবেন, এখন তো আসান্বিত হইতে পারো। এই কথা বুঝেন না ভাইরা? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এই আয়াতের ক্ষেত্রে আমাদের অনেকেই যেটা ভুল করে সেটা হচ্ছে যে ওই ছাত্র জীবনে দাওরা পর্যন্ত পড়া হয়েছে আর কোরআন হাদিস খুলে দেখবার সুযোগ আমাদের কম হয়, ওইগুলোই আমরা বলতে থাকি। কি কথা বুঝেন নাই? অনেকে এটা বলতে থাকে যে আল্লাহ শিরক মাফ করেন আর বাকি সব মাফ করে দেন। শিরক মাফ করেন না কি অর্থ? যারা মুশরিক ছিল তো আল্লাহ পাক তাদেরকে ইসলাম কবুলের পরে শিরক মাফ করে দেন নাই? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে ইন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণের পরে ইসলামের পূর্বে শিরক কুফর নাফরমানি যা ছিল সবটা একসঙ্গে চূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক সবটা মাফ করে দেন। শিরক মাফ করেন না এর অর্থ কি? শিরক মাফ করেন না এর অর্থ হল কোন মানুষ শিরক সহ যদি মৃত্যুবরণ করে, মুশরিক হয়ে মারা যায়, আল্লাহ তাকে মাফ করেন না। কি কথা বুঝেন নাই? কিন্তু দুনিয়ার জীবনে যদি শিরক থেকেও তওবা করে, কুফর থেকেও তওবা করে, নিঃসন্দেহে আল্লাহ শিরক কুফর সবই মাফ করে দেন। লা ইগফিরু আইয়ুশরাকাবিহি মানে যে শিরক নিয়ে মরলে ক্ষমা নাই, কিন্তু এছাড়া যে কোনো গুনাহ করবা আল্লাহ পাক মাফ করে দিবেন, যাকে চান তিনি মাফ করে দিবেন। ওয়াসির নিকট এই সংবাদ যখন পৌঁছল, এই লোকটা তারপরও থামলেন না। কেসা ভদ্রলোক, কি রকম প্রখর মেধার মানুষ এই মানুষ! অনেক লোক দুষ্টামির পথে থাকে কিন্তু তার মধ্যে কোন সৌন্দর্য, কোন কল্যাণ, কোন ভালো জিনিসের মাত্রা এমন তীব্র থাকে, এত বড় মাপের থাকে, যেটা অনেক পুরানা ভালোদের চেয়ে তাকে ভালো বানায় ফেলে, অগ্রগামী বানায় ফেলে। কি কথা বুঝেন নাই ভাইরা? খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি ইজা ফাকুহু। আল্লাহ আমাদের, আমরা যারা আল্লাহ দশমীতে লিপ্ত ভুলের মধ্যে আছি, আমাদেরকে কামিল তওবা নসিব করে আপনার শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে আল্লাহ আমাদেরকে সামিল করেন। আল্লাহ পাক দয়াবান, আল্লাহ পাক কি না করতে পারে, জলদি করো ভাই। কতক্ষণ সময় আছে? আরো লাগাও গরম পানি। তোমার কাম কি? একটা কাম করবো তাও পারো না। বিসমিল্লাহির রহমানির রহিম। চিটাগাংয়ের ভাইয়েরা, আমার কথা আপনারা কি বুঝতে পারেন? বাস আমার সুস্থতার জন্য দোয়া করবেন। বড়ই কমজোর ভাই, শরীর দুর্বল কমজোর। আমার তো গায়ে মানে শরীরের অবস্থা দেখে আমার মনে হইতেছিল না যে আমি এখানে আন্দরকিল্লা মসজিদে আজকে পৌঁছতে পারি, কিন্তু ওই কিছু লোক আমার পুলিশের মতো ধরে নিয়ে আসছে। বলতেই থাকছে, সময় হইতেছে, উঠেন, গাড়িতে বসেন, ইত্যাদি করতে করতে নিয়ে আসছে। কিন্তু শরীরের অবস্থার দিক থেকে মুশকিল লাগতেছিল। যাই হোক, আপনাদের মহব্বতে আসছি। আল্লাহ তাআলা আপনাদেরকেও বড় মর্যাদা দেন, আপনাদের উসিলে আল্লাহ আমাকেও মাফ করে দেন। ইয়া আল্লাহ, জীব মামলা, এই মানুষটা এমন মজবুত এবং শক্ত। ইনি বললেন কি, ওয়াসি তখন বললেন যে কথা তো দারুণ সুন্দর লাগলো, যে শেরেক ছাড়া সবগুলি গুনার ক্ষমার জন্য ঘোষণা দিয়ে দিচ্ছেন, বড় দারুণ সুন্দর কথা তো, কিন্তু একটা মুশকিল আছে, সেটা হলো তিনি বলছেন যে যাকে খুশি তাকে তিনি মাফ করবেন, তিনি যাকে চাইবেন তাকে মাফ করবেন। তো তিনি আমাকে চাইবেন কিনা এবং মাফ করবেন কিনা তার গ্যারান্টি তো দেখলাম না। ইয়া আল্লাহ, বড় মুশকিল। এই খবর যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট দূত কর্তৃক পৌঁছল, তো তিনি আবার চুপচাপ, ওই না গবেষণা না চিন্তা ভাবনা কিছুই না। হ্যাঁ, এই চরিত্র যেই মুমিনের মধ্যে, যে মুসলমানের মধ্যে, যে আলেমে দ্বীনের মধ্যে, যে দ্বীনের খাদেমের মধ্যে পয়দা হয়, সে হেদায়েতের পথে অটল থাকতে পারে। যে নিজের থেকে না বলা, আল্লাহ রসুল কি বলছেন, আল্লাহ রসুলের কথাগুলো বিশ্বের শ্রেষ্ঠ উলামায় দ্বীন যারা ছিলেন তারা কিভাবে বুঝছেন, তাদের থেকে নেওয়া এবং সেটা পেশ করা। মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা গাউসে আজম দিলেন, মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা দিলেন গাউসে আজম, যে ক্যান্সারের জন্য এই ওষুধ খাইলে ভালো হবে, গাউসে আজম ব্যাখ্যা দিলেন। গাউসে আজম তিনি বললেন যে তোমার যাওয়া লাগবে না পিজি হসপিটাল, আমি অপারেশন করব, আপনি কি রাজি হবেন? গাউসে আজমের কাছে, খতিবে আজমের কাছে অপারেশন করার জন্য যেই চ্যাপ্টারের যিনি ইমাম, যিনি ডক্টর, যিনি বড়, তার কাছে মাতানত করা, এটাই বুদ্ধিমানের কাজ, এটাই জ্ঞানী লোকের কাজ। কাজেই যারা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ, আমরা তাদের থেকে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান নিব। যারা ইঞ্জিনিয়ারিং লাইনের বড় মস্ত বড় বিজ্ঞানী, সেই বিষয়ে আমরা তাদের থেকে উপকৃত হব, তাদের থেকে আমরা তাদের খেদমত গ্রহণ করব। হ্যাঁ, খতিব সাহেব যখন বিল্ডিং দরকার, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়ে হাজির হবেন, কথা বুঝেন নাই ভাই? এরকম ভাবে চিকিৎসার দরকার হলে খতিব আজম, গাউসে আজম, তিনিও পিজি হাসপাতালে ডাক্তারের কাছে যাইতে বাধ্য, ডাক্তারের কাছে শরণাপন্ন হইতে বাধ্য। কিন্তু দুনিয়ার যত জ্ঞানী গুণী শিক্ষিত, হ্যাঁ, যত বড় মেধাবী ব্যক্তিত্ব, যত বড় গবেষক, যত বড় চিন্তাবিদ, তার যখন দিনের দরকার, তো যারা আল্লাহর দিনের ক্ষেত্রে বড়, তাদের সামনে নত হওয়া, এটাই জ্ঞানের পরিচয়, এটাই মেধার পরিচয়, এটাই উন্নত মনের পরিচয়, এটাই চিন্তা এবং মনন ও মেধার পবিত্রতার পরিচয়, পরিচ্ছন্নতার পরিচয়। আর এটার ব্যতিক্রম ধস্তাধস্তি করা, এটা তার জ্ঞানের ক্ষেত্রে ঘাটতির পরিচয়। কি কথা বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, তো ওয়াসি এই কথা বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ থাকলেন। আল্লাহ পাক ফের জিবরিলকে পাঠাইলেন, যাও আমার এই বাণী পৌঁছায় দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কি আশ্চর্য! আল্লাহ আল্লাহ আল্লাহ, কুল মানে, এই কুল মানে কি, যে আপনি আমার এই কথায় উদ্ধৃত করেন, হে নবী আপনি বলেন এই কথাটা, মানে শুনে দেন আপনি কি, যে হে আমার বান্দারা, তোমরা যারা চরম সীমা লঙ্ঘন করি, আশরাফু আরবি পরিভাষা, এটা কি জিনিস? হ্যাঁ, এক হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন আশরাফুর অর্থ কি। এক হাদিসে রসুল সাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন যে বলবা কি, আল্লাহ মাগফিরলি মা কদ্দামতু, আয় আল্লাহ যেগুলো আগে করছিলাম মাফ করে দেন, অমা আখারতু যেগুলো পরে করছিলাম সেগুলো মাফ করে দেন, অমা আসরারতু যেগুলো গোপনে করছিলাম সেগুলো মাফ করে দেন, অমা আলামতু যেগুলো প্রকাশ্যে করছিলাম সেগুলো মাফ করে দেন, অমা আসরারতু আর যত সীমালঙ্ঘন হয়েছে সেগুলো মাফ করে দেন। কি কথা বুঝেন না? এর গোপনে গুলো গোপনে করছি সেগুলোও গুণা, যেগুলো প্রকাশ্যে করছি সেগুলোও গুণা, যেগুলো আগের সেগুলোও গুণা, যেগুলো পরের সেগুলোও গুণা, সেগুলো কি সীমালঙ্ঘন? না। এরপরে অমা আশ্রাপ্ত কি, এটা মানে চরম থেকে চরম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, যত অধ্যায়ও থাকে না কেন, আয় আল্লাহ যেটা ক্ষমার অযোগ্য কিন্তু নিজ দূরে আপনি মাফ করে দেন। শুনতেছেন ভাইরা? এই হাদিস এই জন্য উল্লেখ করলাম যাতে এই আয়াতে পাক আশরাফু বুঝে আসে, যা আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, قل يا عبادي الذين اسرفوا على انفسهم جرا চরম থেকে চরম সীমা অতিক্রম করছো তোমরা তোমরা শোনো لا تقنطوا من رحمه الله আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না এইটুকু বললো যথেষ্ট কিন্তু আল্লাহ পাক তারপরেও থামেন নাই সাবাকাত রহমতি গজবি তিনি বললেন যে ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ ইন্নামানি ইন্নামানি কি আরে মিয়া নিশ্চয় শুনেন আপনারা ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ আল্লাহ পাক বলেন এটা গ্যারান্টিযুক্ত এবং একদম সন্দেহাতীত বিষয় যে তোমাদের সবগুলো গুনাহ আমি মাফ করে দিব ইন্না মানে হুজুররা মাদ্রাসায় পড়ে ইন্না লি তাহকিক যে এই তাহকিক পর্যন্ত ইন্না নিশ্চয়তার অর্থ দেয় আর এটা গভীরে গিয়া পৌঁছেন আল্লাহ পাক গ্যারান্টি দিলেন যে এটা আমি নিশ্চয়তা দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি মাফ চাইলে সবগুলো গুণা আমি মাফ করে দিব ব্যাপারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওয়াসি এই যে অনেকগুলো গুণা করছেন আর তার কেবলই টেনশন যায় না যে যদি আবার ধরেন কোনো ফাঁক বানান যদি কোনো উপধারা দিয়ে ধরেন ওয়াসির এই যে টেনশন দূর করার জন্য আল্লাহ তাআলা এমন ফর্মুলা এবং এত নিখুঁত ভাবে এই ধারাটা আল্লাহ পাক এক নম্বর একদম আলাদা ধারা হিসাবে উল্লেখ করছেন যে শোনো যে পয়লা এই ধারার স্টার্ট হলো ভূমিকা হলো নিরাশ হওয়া না আল্লাহর রহমত থেকে কি আশ্চর্য ভূমিকায় দিয়েছেন এরকম যে আমার সীমাহীন রহমত কাদের জন্য গুনাগারদের জন্য আমি গুনাদার ক্ষেত্রে মাফ করে দিব তো গুনা নাই তো কি মাফ করবো গুনাগারদেরকে মাফ করবো গুনা করছো একটা দুইটা তিনটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণাও যদি হয় ক্ষমা চাইলে আমি অঙ্গীকার করলাম নিশ্চয়তা দিলাম সন্দেহাতীত ভাবে আমি সবগুলো গুণা মাফ করে দিই শুনতেছেন ভাইরা ফের আল্লাহ পাক বলছেন যে ইন্নাহু আল গফুরুর রহিম এটা এই কারণে না যে তুমি এইবার যোগ্য হইতে পারছো বরং শুধু এইটা এই কারণে যে আমি সীমাহীন ক্ষমাওয়ালা গুনাগারদেরকে আমার ক্ষমা খুঁজতে থাকে ক্ষমা দান চলি এইবার ওয়াসি ছুটলেন যে আর দেরি করা ঠিক হবে না সব রাস্তা ক্লিয়ার পরিষ্কার মেঘমুক্ত হয়ে গেছে ফের তিনি গেলেন ইসলাম কবুল করলেন এবং সাহাবি হয়ে গেলেন শুনতেছেন ভাইরা এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কি কি ভূমিকা ছিল সাহাবায়ে কেরাম এসা কাফেলা আল্লাহ পাক নিজে নবীর সঙ্গদানের জন্য নবীর সঙ্গ লাভের জন্য যাদেরকে সৃষ্টি করছেন নির্বাচন করছেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাযিহি লাহু খাসা আম লিল মুমিনিনা আম্মা ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ পাক যে একদম সবগুলো গুনাহ ক্ষমা দানের নিশ্চয়তার গ্যারান্টি দিলেন এটা কি একলা ওয়াসির জন্য না কিয়ামত পর্যন্ত সব মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিল মুমিনিনা আম্মা কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের জন্য আল্লাহর বিধান যে কোনো মুসলমান যত গুনাই হোক না কেন সে যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে ক্ষমা দানের গ্যারান্টি ঘোষণা করলেন বাজ আ আর উঁচে হস্তি বাজ আ গর কাফর গবর বুত পরস্তি বাজ আ এই দরগাহে মা দরগাহে নাউমি দিনেস সত বার আগর সো তোবা শিকস্তি বাজ আ শত শত বারও যদি তোবা ভঙ্গ করে থাকো আল্লাহ পাক রহমত খুঁজতে থাকে বন্দা ফিরে আসো আমি হ্যাঁ তোমাকে মাফ করে দিব আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে রহমতের কোলে তুলে নেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে তৌফিক দান করেন কোথার থেকে কোথায় পৌঁছে গেছি ওরাফানা লাকা যিকরা হ্যাঁ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন বললেন যে আয়াতের অর্থ কি বললেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বলতে পারেন আমি কি বলবো তো জিবরিল আমিন বললেন মহান আল্লাহ বলছেন আয়াতের অর্থ হল ইজা যুকিরতু যুকিরতা মাই যেখানেই আমার কথা আসবে সেখানে আপনার কথাও আসবে যেখানেই আমার আলোচনা আসবে সেখানে আপনার আলোচনাও আসবে কালেমা থেকে শুরু হ্যাঁ কালেমা থেকে শুরু আজান একামত নামাজ সারা জীবনে হ্যাঁ এমনকি মৃত্যুর পরে কবরের মধ্যে পর্যন্ত যেখানে আল্লাহর কথা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ পাক এটাকে লাজেম বানিয়ে দিয়েছেন কালে আমরা আজান দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একামতের মধ্যেও সেটা আজান একামত নামাজের জন্য ডাক কিন্তু নামাজে যখন মশগুল এটা তো একদম একমাত্র আল্লাহর বন্দেগী না নবীর বন্দেগী এটা কি ইবাদত আল্লাহর না নবীর? আল্লাহর ইবাদত। কিন্তু আল্লাহ পাক সেখানেও যোগ করছেন যে খালি আমার ইবাদত করলে আমি কবুল করবো না, আমার রসুল্লার কথা বলতে হবে তোমার মুখ দিয়া। আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাবাত ওয়াত্তাইয়িবাত, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রসুল আপনাকে সালাম, এটাও যোগ করছেন আল্লাহ তাআলা। এরপরে এরপরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এখানেও রসুল সাল্লাল্লাহু আলাইহি প্রতি সাক্ষ্য দান, এটাকে আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন। হানাফি হোক কিংবা সাফি, মালিকি হোক কিংবা হাম্বলি, আত্তাহিয়াত চার মজাবের চার রকম এবং প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত। অনেকে মজাব দেখলেই ভয় পায়, মনে করলে মজাব এটা কোন আলাদা মতবাদের নাম। কি ভুলের মধ্যে আছে আমাদের মুসলমান ভাইরা, মজাব কোন মতবাদের নাম না, মজাব কোরআন সুন্নার ভিত্তিতে ইসলামের সর্বোচ্চ নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ব্যাখ্যার নাম। কথা বুঝেন নাই ভাইরা? যে আত্তাহিয়াত যেটাই পড়েন, প্রত্যেক আত্তাহিয়াতের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর সঙ্গে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে। হ্যাঁ, যে না একরামতের মধ্যে, আজানের মধ্যে, এমনকি নামাজের মধ্যে পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের শ্রদ্ধা, ভক্তি, তার প্রতি বিশ্বাস, তার প্রতি ইমানের ঘোষণা দিতে হবে, তখনই নামাজ কবুল হবে। এটা বাদ দিয়ে দিলে ফের নামাজই কবুল হবে না। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে আল্লাহর প্রতি মহব্বত দান করেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের প্রতি মহব্বত দান করেন, কামেল দ্বীনের আজমত মহব্বত নসিব করেন। আজানটা হয়ে যাক, তার দুই চার কথা বললে কথা সংক্ষিপ্ত করি। হ্যাঁ, এখানেই তো আজান হচ্ছে। তাহকিক মানে তাহকিকের এটা শকের মোকাবিলা, এই সকল সন্দেহ থেকে একদম ক্ষত মুক্ত এসা মামলা। সুবহানাল্লাহ, হ্যাঁ যাই হোক, তো কি বলতেছিলাম ভাই অফিসার, এরা তো বলছে মিয়া তার কি করবো। যাই হোক আমার ভাইরা, আমি বলতেছিলাম শুরুতে যে কথা, ইমান কিসমতওয়ালাদের হিসাব, ইসলাম ভাগ্যবানদের হিসাব, সুন্নতের আমল এবং রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম মহব্বত এ সৌভাগ্যবানদের জিন্দগির বিষয়। কপাল পোড়া লোকেরা এই দৌলত পায় না। রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামকে পাওয়ার পরও তারপরে 82 পর্যন্ত মুসলমান হলেন, সাহাবি হয়ে গেলেন, কিন্তু আবুল হাব যে রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের জন্মের সংবাদ পাওয়ার পরে এতটা উদ্ধারিত হয়েছে খুশির চুটে যে সঙ্গে সঙ্গে তার যে বান্দি ছিল বান্দি একটাকে আজাদ করে দিছে। আবুল হাব কি কথা বুঝুন নাই? আবুল হাব রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের চাচা লাগে না, খুশির চুটে না, রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের জন্মের সংবাদ পায় এই সুসংবাদের খুশির চুটে সে বান্দি আজাদ করে দিছে। কিন্তু ইমান থেকে বঞ্চিত শুধু না, আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাবে আক্রান্ত। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের লানতের বয়ানতে সূরা নাযিল হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর ওদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা মোশরিক ছিলেন, মা মোশরিক ছিলেন, কি কথা বুঝেন নাই ভাইরা? সেই শেরেকের ঘরের মধ্যে, মূর্তি পূজার ঘরের মধ্যে আল্লাহ পাক আবু সিদ্দিক তৈরি করছেন, তাই না? ফাম শেখ বক সা ফাম সে বালা খুদাই হায় তিনি, আল্লাহ পাকের খুদাই, আল্লাহ পাকের বন্দা পালন, বন্দার প্রতিপালন এটা মানুষের মাথায় ধরার মতো বিষয় না। এজন্য যাদেরকে আল্লাহ পাক ঈমান ও ইসলামের দৌলত দান করছেন, আমার ভয়ের এটার কদর করি। আর কদর করার তরিকা জীবনকে উৎসর্গ করি, একদম আল্লাহর হয়ে থাকি, আল্লাহ রসুলের অনুসরণে জীবনটাকে একদম সম্পূর্ণ রূপে একদম উৎসর্গিত করে দিই, এর বাইরে এক কদম না রাখি। নেই হোক কিসি কা তো কিউ হোক কিসি কা উনহি কা হুয়া যা রাহা, আমি এক আল্লাহর আর কারো না, আল্লাহর হয়ে আমি জিন্দগি কাটাই দিব। এবং আমার এই জিন্দগি বন্দিগি বানানোর তরিকা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত তরিকা, এবং এই সুন্নত মোতাবেক জিন্দগি বানানোর জন্য আল্লাহর মহব্বত মোতাবেক জিন্দগি বানানোর জন্য দরকার ওয়াকুন মা সাদিকিন, যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা। এই কথা তো যে কোনো জ্ঞানী লোক স্বীকার করবে যে সঙ্গ গুণের অঙ্গ ধরে। এই কথাই শিক্ষা দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, আল মার ও আলা দিন খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মাই ইউখালিল, তুমি যার সঙ্গে উঠা বসা ভাবে করবা তার জীবনের রং তোমার মধ্যে পয়দা হবে। অতএব তুমি দেখো যে কাকে তুমি নিজের ঘনিষ্ঠজন বানাইতেছ, যার অনুসরণ তুমি করবে, যে তার ঈমান, তার ইখলাস, তার তাকওয়া, তার ইবাদত, তার জিক্রুল্লাহ, তার পবিত্রতা, তার সুন্দর আখলাক চরিত্র সবটা তোমার জীবনকে সুন্দর করে, উন্নত করে, উন্নততর করে, এটা তোমার আগে নির্বাচন করতে হবে। যেটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, দিনই জিন্দগি তৈরি করার জন্য এই পন্থা, এই পদ্ধতি। এই ক্ষেত্রে আমরা অনেক মুসলমান ভাইরা এখনো পিছিয়ে রয়ে গেছে, যেখানে কোন আল্লাহওয়ালা লোক পাওয়া যায়, আল্লাহওয়ালা লোক মানে আল্লাহ আল্লাহওয়ালা নামে দাবি করে, অনেকে বলে ইনি হুজুর এরকম, কিন্তু কাছে গেলে দেখা যায় পাক্কা দুনিয়াদার, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, দুনিয়ার ধান্দা নিয়ে ব্যস্ত। না আয় বসা ইবলিস আদম রোয়ে হাস বাস বাহার দাস্তে না ভয় দাদ দাস। মাওলানা জালালউদ্দিন উমি রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক মানুষ দেখতে তুমি আদম মনে করো কিন্তু পাকা ইবলিস। অতএব যেখানে সেখানে গিয়ে হাত দিও না, আগে দেখা চায় সে সাদেকিনের অন্তর্ভুক্ত কিনা, যে সচ্চা আল্লাহওয়ালা, সুন্নতওয়ালা, ঈমানওয়ালা, নামাজওয়ালা, হকওয়ালা, শিরক থেকে মুক্ত, কুফর থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত। হ্যাঁ, এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বেদাত কর্মে লিপ্ত, সুন্নতের আমল তো বড় দাবি, হ্যাঁ, আর যারা বেদাতে লিপ্ত তো তাদের ফরজ নফল কোন আমলই আল্লাহর দরবারে কবুল না। তা আমাদের প্রত্যেকের দায়িত্ব না, কর্তব্য না, যে আমাদের প্রত্যেকটা আমলকে আমরা বিলকুল সুন্নত মোতাবেক বানাবো, যাতে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান। নাজাত তো সুন্নতের পথে, হ্যাঁ, বেদাতের মধ্যে নাজাত নেই, কুফরের মধ্যে নাজাত নেই, শিরকের মধ্যে নাজাত নেই। কাফের যতই ভালো আমল করুক, ভালো আখলাক চরিত্র দেখাক না কেন, কিন্তু মৃত্যুর পরে তার কোনো মুক্তি নাই কুফরের কারণে। একমাত্র ইসলামের মাধ্যমেই পরকাল জীবনে নাজাত পাওয়া সম্ভব। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলামের বাইরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে ইসলামের বাইরে হেদায়েতের এবং জান্নাতের কোন রাস্তা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। দোয়া করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালাম আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া আরহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া আফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়া জালনা লাক, আল্লাহুম্মা কুন লা খায়র লিকুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতে কামিল নসিব করেন, ঈমানে কামিল নসিব করেন, দ্বীনের মহব্বত, সুন্নতের মহব্বত নসিব করেন, সমস্ত ভুল বিচ্যুতি থেকে, বিভ্রান্তি থেকে, কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, সকল গুনাহ থেকে, সকল গুমরাহী থেকে আমাদেরকে নাজাত দান করেন এবং হেফাজত নসিব ফরমান। আমাদের সকলকে কামিল হেদায়েত দান করেন, আমাদের ঘরওয়ালাদেরকে কামিল হেদায়েত দান করেন, আমাদের দোস্ত এবং মুহিবিনকে কামিল হেদায়েত দান করেন, সমস্ত মুসলমানদেরকে কামিল হেদায়েত নসিব ফরমান। আল্লাহ এই মজলিসে যারা অংশগ্রহণ করছেন, যারা এর উদ্যোক্তা এবং ব্যবস্থাপক যারা এতে যে কোনোভাবে সহায়তাকারী এবং অংশগ্রহণকারী সকলের প্রতি বেসুমার রহমত নাজিল করেন, সকলকে দুজহানে পুরস্কৃত করেন। আয় আল্লাহ সকলের জিন্দগি সকল শেখায় ইজ্জত রহমত বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের জন্য আপনি কামিয়াবি মঞ্জুর করেন, দুনিয়া তো কামিয়াবি দান করেন, আখেরাত তো কামিয়াবি দান করেন, হালাল রিজিকের রাস্তা আমাদের জন্য খুলে দেন। বেকার লোকদের আয় আল্লাহ যাদের কোন হালাল রোজগারের ইন্তজাম নাই, তারা হালাল রোজগারের কোন রাস্তা খুলে দেন। সকলের ব্যবসা বাণিজ্যে বিপুল বরকত দান করেন। ঈমান এবং আমলের মধ্যে তারাক্কি নসীব ফরমান, সকলকে ইজ্জতের জিন্দগি দান করেন, শত্রুদের থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার হয়ে জিন্দা থাকি, আপনার হয়ে আপনার কাছে আসতে পারি, সেভাবে আপনি আমাদের সকলকে কবুল করেন। মুসলমানদেরকে আপসে মহব্বতের সঙ্গে থাকার তৌফিক দান করেন। সকল শিকল বিবাদ বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তমাম বিশৃঙ্খলা দেশ থেকে আপনি দূর করেন। আমাদের দেশকে আল্লাহ সর্বাঙ্গীন শান্তি সুখ শান্তি উন্নতি অগ্রগতি আপনি নসীব ফরমান। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি কবুল ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।